শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pearstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে গাজা সীমান্তে ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আবারও গাজায় ত্রাণ প্রার্থীদের উপর ইহুদিবাদীদের গুলি, 19 ফিলিস্তিনি শহীদ হামাসের হামলায় এক ইসরায়েলি সেনার নিহত হওয়ার স্বীকারোক্তি। বিশ্ববাসী গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যাকাণ্ড দেখছে বলে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং মস্কোর সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইরানের প্রেসিডেন্ট রাইসি বললেন তেহরান মস্কোর পাশে রয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে গাজা সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এ ঘটনাকে নৈতিক আক্রোশ বা ক্ষিপ্ত পাগলামি বলে বর্ণনা করেছেন। গুতেরেস শনিবার গাজার রাফা সীমান্তের মিশরীয় অংশ পরিদর্শন করতে যান। সেখানে তিনি দেখতে পান গাজায় প্রবেশের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাঠানো ত্রাণবাহী 7,000 ট্রাক দীর্ঘ সারিতে অপেক্ষা করছে, কিন্তু সেগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ মহাসচিব পরিস্থিতি দেখে বলেন, এই ক্রসিংয়ের একদিকে রয়েছে খাদ্য ভর্তি ট্রাকের দীর্ঘ সারি এবং অপরদিকে রয়েছে খাদ্য অভাবে ধুঁকতে থাকা একটি জনগোষ্ঠী। গুতেরেস বলেন, এটি মর্মান্তিকতার চেয়েও বেশি কিছু, এটি একটি নৈতিক আক্রোশ। তিনি রাফা ক্রসিং পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরলেও এজন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করতে ব্যর্থ হন। তবে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে নতুন করে অন্তত 19 ফিলিস্তিনি শহীদ এবং 23 জন আহত হয়েছেন। হতাহত ফিলিস্তিন শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন। গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার গাজা শহরের আলকুয়ের চত্বরে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার সেনারা রাইফেল ও ট্যাঙ্ক থেকে ক্ষুধার্ত মানুষের উপর গোলাগুলি বর্ষণ করে, অথচ এ সমস্ত মানুষ আটা, ময়দা ও অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করছিল। কোনো মতেই ইহুদিবাদী সেনাদের জন্য তারা কোনো রকমের ঝুঁকি সৃষ্টি করেনি। দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU জানিয়েছে আজ সকালে এ হামলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার 24 মার্চ সকালে প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। PMU-র বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের শক্ত অবস্থানগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী আজ একথা নিশ্চিত করেছে। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থার তথ্য মতে, নিহত ওই সেনা দখলদার ইসরায়েলের নাহল ব্রিগেডের সদস্য ছিল। ইসরায়েলের গণমাধ্যমে এই সেনার ছবি প্রকাশ করেছে, তবে ওই সেনা কখন এবং কোথায় নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী গত 27 অক্টোবর থেকে দখলদার সেনারা গাজা উপত্যকায় স্থল আগ্রাসন শুরু করে এবং সেই থেকে এ পর্যন্ত 250 বেশি ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। তবে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলছে দখলদার সরকার তাদের যত সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে, যুদ্ধ ইসরায়েলের প্রকৃত নিহত সেনার সংখ্যা তার চেয়েও অনেক বেশি। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বিশ্ববাসী গাজায় হত্যা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যাকাণ্ড দেখছে বলে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সফররত ফিলিস্তিনের ক্ষমতাসীন দলের মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেব্রিল আল রাজব প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন শেখ হাসিনা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করে। নজরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে গাজায় নারী ও শিশু হাজার হাজার মানুষকে হত্যা এবং হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানান তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতদের ঘটনায় শোক প্রকাশ করেন এবং সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মঈন খান বললেন ভারতকে গণতন্ত্র উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। অন্যদিকে রুহুল কবির রিজভী তার চাদর খুলে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে ভারত বর্জন শুরু করলেন। বিএনপি আসলে কি চায়? আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপির নেতারা এক এক জন এক এক কথা বলছেন। আমি জানতে চাই বিএনপির মহাসচিব তথা দলের মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল সাহেব কি বলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে অ্যাপ নেতাকর্মীরা রাজধানী সহ ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। বিজেপি বিরোধী দলগুলোও কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে সরব হয়েছে। এবার দিল্লিতেই মেগা র্যালির ডাক দিয়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। আজ বিরোধী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 31 মার্চ রোববার দিল্লির রামলীলা ময়দান থেকে একটি মেগা র্যালির আয়োজন করা হয়েছে। অ্যাপের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দ সিংহ লাভলে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, এটা কেমন গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। এদিকে জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি কার্যক্রম চালালেন, ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবানন সরকার জানিয়েছে জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা লঙ্ঘনের জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে। শনিবার এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বার্তা তুলে ধরে খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে ইসরায়েল বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের নেভিগেশন সিস্টেমকে বিপদাপন্ন করে তুলেছে। এর বিরুদ্ধে জরুরিভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লেবানন একটি অভিযোগ দায়ের করবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশসীমায় বিমান চলাচল ব্যবস্থাকে দখলদার সেনারা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া বিমানবন্দরের এয়ার এবং গ্রাউন্ড নেভিগেশন সিস্টেমে জ্যামিং সৃষ্টির ফলে সম্ভাব্য যে কোনো ক্ষয়ক্ষতি ও বিপর্যয়ের জন্য ইসরায়েল দায়ী থাকবে বলে লেবানন জানিয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের দখল দাসনারা সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট তাদের সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করছে। সিরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ রোববার দিনের শুরুর দিকে অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধ বিমান দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। গণমাধ্যমগুলো বলেছে, দামেস্কের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুর উপর এই আগ্রাসন চালায় ইসরায়েল। তবে ইহুদিবাদীদের ছোঁড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার সেনারা। ইসরায়েলি আগ্রাসনে কেউ হতাহত না হলেও কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সিরিয়ায় 2011 সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাণ্ডব শুরুর পর থেকে ইসরায়েল দেশটির ভেতরে প্রায়ই হামলা করে আসছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। মস্কোর সিটি কনসার্ট হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় রাইসি রাশিয়া সরকার এবং সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবার পরিজনের প্রতি গভীর শোক জানিয়ে কথা বলেন। নিরাপরাধ লোকজনের উপর এই জঘন্য হত্যাকাণ্ড চালানোর কঠোর নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট রাইসি। রাশিয়া সরকার দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতিও সমর্থন জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় মস্কোর উপকণ্ঠে কনসার্ট চলার সময় সন্ত্রাসীরা গুলি চালিয়ে সেখানে বর্বর হত্যাকাণ্ড ঘটায়। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 133 দাঁড়িয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, ছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এ পর্যন্ত 11 ব্যক্তিকে আটক করা হয়েছে, যার মধ্যে সরাসরি 4 হামলায় জড়িত ছিল। তিনি বলেন, এসব সন্ত্রাসী ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং কিয়েভের পক্ষ থেকে তাদের পালিয়ে যাওয়ার জন্য সীমান্ত খুলে রাখা হয়েছিল। কনসার্ট হলের হামলায় নিহতদের স্মরণে প্রেসিডেন্ট পুতিন আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বলেন, এই হামলায় জড়িত সবাইকে এবং যারা হামলার পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে এবং কোনো মতেই তারা বিচার ও শাস্তি এড়াতে পারবে না। যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে তারা যেই হোক না কেন তাদেরকেও শাস্তির মুখে পড়তে হবে। মস্কোর সিটি কনসার্ট হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ ও নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া। শনিবার প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ। মস্কোয় সন্ত্রাসীদের গুলিতে অন্তত 133 নিহত হওয়ার ঘটনা সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, মস্কো হামলা দেখিয়ে দিচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া হামলা বন্ধ হবে না। তিনি বলেন, রাশিয়া এই প্রথম এ ধরনের কোনো সন্ত্রাসী হামলা মোকাবেলা করছে না, বরং এর আগেও এ ধরনের সন্ত্রাসবাদের মুখে পড়েছে এবং তারা সবসময় বিজয়ী হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে রেকর্ড ভাঙার নজির স্থাপন করেছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী আমির হুসাইনের পরিবেশনায়।
আল জাজিরা সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশ, ইসলামী প্রজাতন্ত্র ইরান জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে রেকর্ড ভাঙার নজির স্থাপন করেছে, আর এভাবে দেশটি মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানের তেল বিক্রির উপর প্রভাব ফেলতে পারেনি শীর্ষক এক প্রতিবেদনে এই সংবাদ মাধ্যম লিখেছে, মার্কিন নিষেধাজ্ঞার ছায় ইরানের জ্বালানি পণ্য বিক্রির সম্ভাবনা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে ইরান সরকার এই নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে উঠতে তার সাফল্যের উপর জোর দিয়েছে। ব্লুমবার্গ সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা আরো লিখেছে, ফ্যাক্টস গ্লোবাল এনার্জি নামক একটি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে পরিবেশিত জাহাজ ও বাজারের তথ্য বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের আলোকে দেখা গেছে, ইরানের তরল গ্যাস বা এলপিজি রপ্তানি 28% বেড়ে 11 মিলিয়ন বা 1,10,00,000 টনে পৌঁছেছে। এই কোম্পানির পূর্বাভাস অনুযায়ী ইরানের এলপিজি জ্বালানি রপ্তানি চলতি বছরে বেড়ে 12 মিলিয়ন টন বা 1,20,00,000 টনে উন্নীত হবে। এটা স্পষ্ট মার্কিন সরকার বিভিন্ন দেশে রপ্তানি তৎপরতায় জড়িত ইরানের জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে আটকের প্রচেষ্টার মাধ্যমে দেশটির উপর নিজস্ব নিষেধাজ্ঞা কার্যকরের যে চেষ্টা করে আসছে তা ব্যর্থ হয়েছে। ইরানের পাল্টা অনুরূপ পদক্ষেপ নেওয়ার মতো নানা সাহসী পদক্ষেপের কারণে সাম্প্রতিক সময়ে ভারত আবারও ইরান থেকে জ্বালানি তেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এদিকে পাকিস্তানও ইরানের সঙ্গে চুক্তি মোতাবেক গ্যাস পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রকল্প বাস্তবায়নের কাজ পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে মার্কিন সরকারের ব্যাপক বাধা ও চাপ সত্ত্বেও। ওই প্রকল্প বাস্তবায়ন না করলে ইরান পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান অচল হয়ে পড়া ওই প্রকল্প আবারও সচল করার উদ্যোগ নেয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সবশেষে পাওয়া দুটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দেব। ইসলামী প্রজাতন্ত্র ইরান জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এর ফলে দেশটি মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। এ সম্পর্কে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ছায়ায় ইরানের জ্বালানি পণ্য বিক্রির সম্ভাবনা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে ইরান সরকার এই নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে উঠতে চায় তার সাফল্যের উপর জোর দিয়েছে। আমেরিকার 8 জন সিনেটর সরকারের কাছে একটি পরিকল্পনা তুলে ধরেছেন, যেখানে আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত আশরাফ 3 ক্যাম্পে ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেক গোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে গাজা সীমান্তে ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আবারও গাজার ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদীদের গুলি, 19 ফিলিস্তিনি শহীদ, হামাসের হামলায় এক ইসরায়েলি সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে তারা। তো শ্রোতা বন্ধুরা, সর্বশেষ খবর শুনলেন, এবারে চলুন আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাওয়া যাক। তবে তার আগে বলে রাখি, আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী আসর শোনার জন্য।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 13 পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যাতে বিশ্বজগতে মানুষ হতে পারে তাঁর প্রতিনিধি। যে কোনো প্রতিনিধির কাজ হল তিনি যার প্রতিনিধিত্ব করছেন তাঁরই নীতি অনুসরণ করা, তথা তাঁর বিধিবিধানগুলো মেনে চলা এবং তিনি যেসব লক্ষ্য অর্জন করতে চান সেসবের জন্য যথাসাধ্য কাজ করা। তাই এক অর্থে প্রত্যেক মানুষই হচ্ছে মহান আল্লাহর এক একজন দূত, অন্যদিকে প্রত্যেক মানুষই হচ্ছে মহান আল্লাহর দাস বা বান্দা। আর প্রকৃত দাসের কাজ হল তার মনিবের সব হুকুম ও ইচ্ছাগুলো বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করা। একজন দূত বা প্রতিনিধি তার মূল কর্তার অনেক গুণ ও দায়িত্বেরও প্রতিনিধিত্ব করেন। তাই আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষকে হতে হবে পবিত্র, তা অর্জনের জন্য সব ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ জালিমদের প্রতি কঠোর, তাই প্রকৃত মানুষ বা আল্লাহর প্রকৃত প্রতিনিধি হতে হলে একজন মুসলমানকেও হতে হবে জালিমের প্রতি কঠোর। আল্লাহ সৎকর্মশীল ও ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই প্রকৃত মানুষ তথা মুসলমানকে হতে হবে অন্য অনেক গুণের পাশাপাশি এই দুই গুণেরও অধিকারী। অর্থাৎ প্রকৃত মানুষকে হতে হবে সৎকর্মশীল ও সৎকর্মশীলদের বন্ধু এবং ধৈর্যশীল ও সবরকারীদের সহযোগী।
মোট কথা, মানুষ যদি আল্লাহর প্রতিনিধি তথা প্রকৃত মানুষ হতে চায়, তাহলে তাকে হতে হবে কৃতজ্ঞ, পরোপকারী, দানশীল, ন্যায়নিষ্ঠ, ক্ষমাশীল, জালিমের প্রতি কঠোর, মজলুমের বন্ধু, মুমিনের প্রতি কোমল ও ইসলামের শত্রু, কাফিরদের প্রতি কঠোর এবং পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত এ ধরনের আরও অনেক গুণের অধিকারী। মানুষ যখন এভাবে আল্লাহর প্রকৃত প্রতিনিধি হবেন, তখনই তাকে বলা যাবে সৃষ্টির সেরা তথা আশরাফুল মাখলুকাত। আর খোদাই গুণগুলো অর্জনের এবং শয়তানি স্বভাবগুলো বর্জনের অনুশীলনের সবচেয়ে বড় ও মোক্ষম ঋতু হল পবিত্র রমজান মাস। প্রকৃত মানুষ বা মুসলমান রমজান মাসকে সামনে রেখে বা অন্য যে কোনো সময়ে মজুদদারি, অন্যায্য মূল্যবৃদ্ধি, ভেজাল পণ্য বিক্রি কিংবা অন্য কোনো পাপই করতে পারেন না। একজন ভালো মুসলমানের উচিত বিগত দিনের চেয়ে নতুন দিনে নিজেকে বেশি উন্নত করা। একটি হাদিসের বক্তব্য অনুযায়ী, যার 2 দিন পর পর একই অবস্থা হয়, আত্মশুদ্ধি বা আত্ম উন্নয়নের ক্ষেত্রে তার জন্য এটা অশুভ বা আক্ষেপের বিষয়, কিন্তু যার অবস্থা আগের দিনের চেয়ে খারাপ হয়, তাকে তো আরও বেশি সতর্ক হতে হবে।
নামাজ, রোজা ও হজ কোনো কোনো ক্ষেত্রে একই ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়। হজের সময় ইহরাম অবস্থায় থাকতে হয়, এ সময় অনেক বৈধ বিষয়ও বর্জন করেন হজযাত্রী। আর এই প্রশিক্ষণের আলোকে হজযাত্রী পরে নিজেকে ও সমাজকে সংশোধন করতে পারেন। কুরআনে আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে। হজ, রোজা ও জাকাতও এই একই বা এই জাতীয় অনেক সুফল দেয়। এভাবে ইসলামের নানা ধরনের ইবাদত মহান আল্লাহর প্রেমিক ও তার যোগ্য প্রতিনিধি হিসেবে মানুষকে গড়ে তোলে এবং মানুষের জন্য নানা কল্যাণ বয়ে আনে। রোজা মানুষকে সংযম শেখায়, তবে সংযমের অর্থ বৈরাগ্য সাধন তথা ঘর সংসার ও প্রচলিত বৈধ এবং মানবীয় কাজগুলো থেকে দূরে থাকা নয়। ইসলামে উচ্চস্তরের খোদাভীতি বা তাকওয়া অর্জনের জন্য জোহদ বা সংযম চর্চার বিশেষ নীতিমালা রয়েছে। এই জোহদের মানে হল কোনো সম্পদ, পদ, সম্মান বা বস্তুগত কিছু হারিয়ে দুঃখ না করা এবং কোনো কিছু অর্জন করে গর্ব বা মহা আনন্দ অনুভব না করা।
ধন সম্পদ, খ্যাতি ও প্রভাব প্রতিপত্তি এসব যেন মানুষের নিয়ন্ত্রক না হয়, এটাই হল ইসলামী জোহদ বা সংযমের দাবি। মানুষ যখন এসব বিষয়ের গোলাম হয়ে পড়ে, তখন সে আর নীতি নৈতিকতা এবং হালাল হারামের ধার ধারে না। অন্যদিকে সংযমের নামে স্ত্রী পুত্র পরিজন, হালাল বস্তু বা সম্পদ ও বৈধ আনন্দ এবং সমাজ থেকে দূরে থাকাটা হচ্ছে এমন এক চরম পন্থা যার অনুমতি ইসলাম মানুষকে দেয়নি। কখনো কখনো মানুষ ইবাদতকে প্রাধান্য দিতে গিয়ে সমাজ সংসারকে পুরোপুরি বিসর্জন দেয় এবং অন্য এক শ্রেণীর মানুষ সমাজকে গুরুত্ব দিতে গিয়ে ইবাদত বন্দেগী পুরোপুরো বর্জন করে। এই দুই ধরনের আচরণই বাড়াবাড়ি হিসেবে ইসলামে গ্রহণযোগ্য নয়। অন্য কথায়, সমাজ বিমুখ ইবাদত ও ইবাদত বিমুখ সমাজমুখিতা উভয়ই ইসলামে নিন্দনীয়।
سيروا بسم الله للحجرة النبوية نورا ما أحلاه وروايح مسكية
سيروا بسم الله للحجرة النبوية نورا ما أحلاه وروايح مسكية
بحبك يا طه الزين
دوسترد بايبنرا ونشتن ريبورت جاي أمرا ببطر رمزانر فضيلت شمبركي بشيشت إسلامي چنتبيت جانب মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, মহান আল্লাহ পহেলা রমজানের রাতে স্বীয় বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। রমজানের দ্বিতীয় রজনীতে প্রথম রাতে যাদের ক্ষমা করেছেন তাদের দ্বিগুণ সংখ্যককে তিনি ক্ষমা করেন, আর রমজানের তৃতীয় রাতে পূর্বে যাদেরকে তিনি ক্ষমা করেছেন তাদের দ্বিগুণ সংখ্যককে তিনি ক্ষমা করেন। আর ঠিক এভাবে রমজান মাসের শেষ রাত পর্যন্ত প্রতি রাতে তিনি যত বান্দাকে দোজখের আগুন থেকে মুক্ত করেছেন তার দ্বিগুণ সংখ্যক বান্দাকে ক্ষমা করেন এবং দোজখের আগুন থেকে মুক্ত করেন।
আমরা অনেক সময় মনে করি যে সঠিক পথে চলার জন্য জ্ঞান অর্জনই যথেষ্ট, কিন্তু তা ঠিক নয়। শিক্ষিত মানুষেরা জেনে শুনেও অনেক ক্ষতিকর কাজ করতে পারেন, যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জ্ঞান জানা সত্ত্বেও অনেকেই ধূমপান করে যাচ্ছেন। এভাবে অনেক জ্ঞানই আমাদের কোনো কল্যাণে আসছে না। ধর্মতত্ত্বের ছাত্রদের নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বলা হয়, জ্ঞানী বা ধর্মপ্রচারক হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া খুবই কঠিন।
জ্ঞানপাপীদের তওবা আল্লাহ মৃত্যুর কিছু আগ থেকেই আর ক্ষমা করেন না, কিন্তু অজ্ঞদের তওবা আল্লাহ তাদের জীবনের শেষ মিনিট পর্যন্ত কবুল করে থাকেন। হাদিসের বর্ণনা অনুযায়ী, কোনো আলেমের একটি গুনাহ ক্ষমা হবার আগে একজন অজ্ঞ মানুষের 70টি পাপ ক্ষমা করা হবে। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ 13তম রোজার দোয়া।
হে আল্লাহ, এ দিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র করো। যা কিছু তাকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দাও।
তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও, হে অসহায়দের আশ্রয়দাতা।
আল্লাহুম্মা তাহহিরনি ফীহি মিনাদ-দানাস ওয়াল-আগযাব ওয়াসাইয়্যিরনি ফীহি আলা কায়নাতিল আগযাব ওয়াওয়াফিকনি ফীহি صحبة الأبرار بعونك يا قرة عين المساكين.
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা জীবন ঘনিষ্ঠ একটি ধারাবাহিক শুরু করছি আজকের আসর থেকে। এই ধারাবাহিকটির নাম আদর্শ জীবন যাপন। জীবন অভিজ্ঞতা আমাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ ও বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিতে কিংবা সঠিক আচরণ করতে সহযোগিতা করে। জীবনে কি করে সন্তুষ্ট থাকা যায়, কি করে সুখ অনুভব করা যায়, সেই শিক্ষা ও দিক নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়েছে। নিজস্ব সামর্থ্যের মধ্যে থেকেই মানসিক টেনশন, হতাশা, নৈরাশ্য থেকে মুক্ত থেকে কি করে আদর্শ জীবনযাপন করা যায়, সেসব নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব এই আসরে। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিশ্বব্যাপী টেকনোলজি বা প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে মানব জীবনের সবকিছুই আজ হয়ে পড়েছে শিল্প নির্ভর, বস্তুগত এবং যান্ত্রিক। এই যন্ত্র সভ্যতার কারণে মূল যে সমস্যাটি দেখা দিয়েছে তা হল মানুষ তার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য থেকে দূরে সটকে পড়েছে। জীবনযাপনের আদর্শ যে পদ্ধতির নির্দেশনা দেয়া হয়েছে মানুষকে সে ব্যাপারে তারা উদাসীন হয়ে পড়েছে। মানুষের সুখ শান্তি স্বস্তি প্রশান্তি যেখানে রয়েছে সেখান থেকে মানুষের দৃষ্টি চলে গেছে ভিন্ন দিকে। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যত প্রযুক্তির অধিকারী হয়েছে সেই সব থাকার পরও মানুষ ক্লান্ত পরিশ্রান্ত এক একই হয়ে পড়েছে। মানুষের নিজের ভেতরে তার নিজস্ব অস্তিত্বে যেসব গুপ্তধন রয়েছে সেগুলোকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় চেষ্টা প্রচেষ্টার অবসরটুকু যেন তার নেই।
মনোবিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা বিগত বছরগুলোতে মানুষের সামর্থ্যগুলো নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। গবেষণা চালিয়ে তারা মূল্যবান সব তথ্য আবিষ্কার করেছেন। তারা দেখেছেন মানুষের নিজের ভেতর যেসব উপাদান ও শক্তি সামর্থ্য রয়েছে সেসব মানুষের জীবনযাপনের উন্নয়নসহ বাহ্যিক কল্যাণ তো সাধন করতেই পারে, এমনকি মানুষের মন ও মস্তিষ্কের সকল জটিলতা দূর করে প্রশান্তিও এনে দিতে পারে। শুধু তাই নয়, আত্ম উন্নয়নের ক্ষেত্রে, আত্মবিকাশের ক্ষেত্রে এবং নিজের সৌভাগ্য অর্জনের পথ সুগম করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু কিভাবে? বিজ্ঞানীদের সেই সব গুরুত্বপূর্ণ প্রাপ্তির বিশ্লেষণযোগ্য একটি বিষয় হল মানুষের জীবনযাপন পদ্ধতি ও কৌশল।
মানুষের জীবনযাপন পদ্ধতি ও কৌশল মানুষের জীবনযাপন পদ্ধতি ও কৌশলের কথা বলছিলাম। জীবনযাপন পদ্ধতি আমাদের সাহায্য করে জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমত্তাপূর্ণ, যৌক্তিক ও যথাযথ আচরণ করতে। সঠিক জীবনযাপন পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই সুখ ও শান্তির সোনার হরিণ লাভ করে নিরবচ্ছিন্ন প্রশান্ত জীবন উপভোগ করতে পারি। এরকম অবস্থায় অন্যদের সঙ্গেও গঠনমূলক ও উত্তম সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে কোনোরকম সহিংসতার আশ্রয় না নিয়ে আমাদের সামনে উপস্থিত সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারি। এভাবে আমরা জীবনের সাফল্য লাভের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ জীবনের অনুভূতি লাভ করার সুখ পেতে পারি।
তবে একটি বিষয় নতুন করে আবিষ্কৃত হয়েছে যে ধর্ম জীবনযাপনের পদ্ধতিগুলোর মতো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বহু শতাব্দী আগে থেকেই ভেবেছে এবং সমাধান চিন্তা করেছে। জীবনে সাফল্য লাভ ও সন্তুষ্টির ব্যাপারে পবিত্র কোরআন চমৎকার জীবনযাপন পদ্ধতির দিকনির্দেশনা দিয়েছে। কোরআনের শিক্ষার মধ্যেই আমরা সেগুলো দেখতে পাব। কোরআন এমনকি মানুষের নৈতিকতা, মন মানসিকতার ভিত্তিতে যথাযথ আচরণ পদ্ধতি বাতলে দিয়েছে। সেই আচরণ পদ্ধতির মধ্যেই রেখে দিয়েছে সমস্যার সমাধান। কোরআনের শিক্ষাগুলো ধর্ম, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক জীবনের সুষ্ঠু পরিকল্পনা দিয়ে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের জীবনযাপন পদ্ধতির 10টি দিকের কথা উল্লেখ করেছে। আমরা সেগুলোকে কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করব।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গঠনমূলক দিক হল আত্মসচেতনতা। আত্মসচেতনতা মানে হল নিজেকে চেনা, নিজের সম্পর্কে জানা। সাম্প্রতিক বছরগুলোতে মনোবিজ্ঞানীরা সামাজিক অবক্ষয় ও নৈতিক আচরণগত স্খলন সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বেশিরভাগ অবক্ষয় ও স্খলনের উৎস বা কারণ হল নিজের সম্পর্কে না জানা, সাফল্যের উপায়গুলো যা নিজের ভেতরেই রয়েছে সেগুলো উপলব্ধি করতে না পারা। এরকম অসচেতন মানুষেরা নিজের ব্যাপারে দোদুল্যমান থাকে। সে কোনোভাবেই নিজের উপর আস্থা রাখতে পারে না। সে শক্তি, সমাজ, পরিবেশের তরঙ্গে নিজেও একটি উপাদান হয়ে যায়। কিসে কল্যাণ আর কিসে ধ্বংস সেটা নির্ধারণ করার শক্তি সে হারিয়ে ফেলে।
অন্যভাবে বলা যায়, যে মানুষ নিজেকে চেনে না সে একজন নাবালকের মতো। বাইরের শক্তিগুলো তাকে সহজেই একবার এইদিকে আবার ওইদিকে টেনে নিয়ে যায়। সুতরাং আত্ম অসচেতন মানুষ অস্থিরতায় ভোগে। এ কারণেই নিজেকে চিনতে পারলে মানুষের মন মানসিকতা ও দৈহিক সুস্থতার উপর তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। সুতরাং নিজেকে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনোদৈহিক প্রশান্তি ও সঠিক সিদ্ধান্ত নিয়ে দৃঢ় মনোবল থাকার নেপথ্য উপায় উপকরণ হল নিজেকে চেনা, যার সম্পর্কে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ। সংস্কৃতিতে বলা হয়েছে আত্মানাম বিদ্ধি, আর ইসলাম বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। ভাষা যাই হোক, অর্থ হল নিজেকে জানো।
তো শ্রোতা বন্ধুরা, এই নিজেকে জানার বিষয়টি নিয়ে আগামী আসরে আমরা আরো কথা বলার চেষ্টা করব। হাতে আজ আর একেবারেই সময় নেই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। কিস্সা কাহিনী আর রূপকথার গুরুত্ব সাহিত্যে অপরিসীম। তবে এই সাহিত্যকে মৌখিক সাহিত্য বলে ধরা হয়। মৌখিক মানে হল আজকাল গল্প যেমন লেখা হয় এবং ছাপা হয়ে বই তৈরি হয়, সেরকম রূপ আগেকার দিনে ছিল না। কারণটা হল সে সময় না কাগজ ছিল না ছাপাখানা, মুখে মুখে তাই ছড়িয়ে পড়ত গল্প।
আধুনিক লিখিত গল্প, ধ্রুপদী গল্প ইত্যাদির পাশাপাশি এই মৌখিক গল্পগুলোর এত গুরুত্বের কারণ হল এগুলোতে ফুটে উঠেছে একটি ভূখণ্ডের সময় ও সমাজ, বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বা আচার প্রথার রূপ। যাই হোক, এই শ্রেণীর গল্প আর রূপকথা আমরা শোনাব এই আসরে, তবে অবশ্যই ইরানি। আপনাদের ভালো লাগবে এ বিশ্বাস আমাদের রয়েছে। তো আজ শোনাব ফার্সি ভাষার মজার রূপকথা সহস্র এক রজনীর গল্প।
বিরাট ভূখণ্ড জুড়ে বিস্তৃত একটি দেশ। সেই দেশে ছিল মহাপ্রতাপশালী এক রাজা, তাকে সবাই বলতো মালাক ইউনান। এত বিরাট দেশের রাজা হলে কি হবে, তার ছিল চর্মরোগ। কত ডাক্তার কবিরাজের ওষুধ খেয়েছে রাজা, কিন্তু কিছুতেই কাজ হল না। চর্মরোগের চুলকানিতে রাজা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ল। কোনো হেকিম বা কবিরাজই যখন রাজা চর্মরোগ সারাতে পারল না, তখন রাজা একেবারে বিমর্ষ হয়ে পড়ল। মনটা একেবারেই ভেঙে গেল তার, দুশ্চিন্তায় পড়ে গেল রাজা।
এরকম পরিস্থিতিতে হঠাৎ সে দেশে এক বুড়া ডাক্তার এলো। ওই ডাক্তারকে হাকিম রুয়ন বলতো সবাই। হাকিম রাজার অসুখের কথা শুনতে পেয়ে সোজা রাজপ্রাসাদে গিয়ে হাজির হল। হাকিম রুয়ন বাদশাকে খুব দৃঢ়তার সাথে বলল, আমি কোনো ওষুধ ছাড়াই খুব অল্প সময়ের মধ্যেই আপনার এই চর্মরোগের চিকিৎসা করতে পারব। মালাক ইউনান বৃদ্ধ ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেল। বিস্ময়ের সাথে সে ডাক্তারকে বলল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি যা চাইবে তাই পাবে। হাকিম রুয়ন আগামীকাল আসব বলে বাদশাকে সম্মান দেখিয়ে চলে গেল।
পরদিন সকালবেলা হাকিম সময় মতো চলে এলো বাদশার প্রাসাদে। সঙ্গে নিয়ে এলো পোলো খেলার মতো স্টিক আর বল। সেগুলো বাদশার হাতে দিয়ে বলল, ঘোড়ার পিঠে চড়ে মাঠে যাবেন, তারপর এই স্টিক দিয়ে ইচ্ছে মতো বলটা পেটাবেন। পেটাতে পেটাতে যেন আপনার হাতের পাঞ্জা আর বাজু শিথিল হয়ে যায়। নরম হয়ে গেলে প্রাসাদে ফিরে আসবেন। হাম্মামে গিয়ে ভালো করে গোসল করবেন। গোসল সেরে দিবেন ঘুম। টানা ঘুম দেওয়ার পর জেগে উঠে দেখবেন আপনার চর্মরোগ ভালো হয়ে গেছে।
মালাক ইউনান বৃদ্ধ ডাক্তারের কথাগুলো মনোযোগের সাথে শুনল এবং অক্ষরে অক্ষরে পালন করল। সব কাজ সেরে ঘুম দিয়ে উঠে বাদশা দেখল সত্যি সত্যিই সে সুস্থ হয়ে গেছে। তার গায়ে চর্মরোগ বলতে আর কিছুই নেই। আশ্চর্য এক আনন্দে চিৎকার করে উঠল রাজা। কি বিস্ময়কর ব্যাপার, চর্মরোগটা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। রাজা তো খুশিতে একেবারে আত্মহারা প্রায়। চিৎকার করে উল্লসিত স্বরে আদেশ দিল হাকিম রুয়নকে খবর দিতে। হাকিম রুয়ন এল। বাদশা হাকিমকে দেখে উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, হে অভিজ্ঞ হাকিম, আমার এই সুস্থতার জন্য আমি তোমার কাছে ঋণী।
এই বলে বাদশা হাকিমকে নিজের পাশে বসাল, একসাথে খাওয়া দাওয়া করল, কথাবার্তা বলল। এক কথায় হাকিমকে বাদশা ভীষণ আদর আপ্যায়ন করল। তারপর হাকিমকে একটা স্বর্ণ মুদ্রার থলি আর মূল্যবান কিছু উপহার দিতে আদেশ দিল বাদশা। হাকিম সেগুলো গ্রহণ করল এবং বাদশার জন্য দোয়া করল। বিদায় দেওয়ার সময় বাদশা হাকিমকে পরদিনও প্রাসাদে আসতে অনুরোধ করল। এভাবে মালাক ইউনান আর হাকিম রুয়নের মাঝে বন্ধুত্ব গড়ে উঠল।
মালাক ইউনানের এক মন্ত্রী ছিল ভীষণ হিংসুটে। হেকিমের সাথে বাদশার এই বন্ধুত্ব আর হেকিমকে উপহার দেওয়ার বিষয়টা সহ্য করতে পারছিল না সে। এজন্য সে ষড়যন্ত্র পাকাচ্ছিল যেন বাদশাহ হেকিমকে দুই চোখে দেখতে না পারে। মন্ত্রী একদিন বাদশার সামনে গিয়ে বলল, হে মহান বাদশাহ, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার জন্য আমার মন কাঁদে, সেজন্য আপনাকে যে কোনো বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব। বাদশাহ বলল, কিসের বিপদ মন্ত্রী? মন্ত্রী বলল, বেশ কিছুদিন ধরে দেখছি আপনি আপনার জানের শত্রুর সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন, এর পরিণতি ভালো না।
বাদশাহ একটু নড়ে চড়ে উঠে পড়ল, আমার জানের দুশ্মন কে সে বলো? মন্ত্রী বলল, সে হল হেকিম রুয়ন। হেকিম চাচ্ছে আপনাকে মেরে ফেলতে। এ কথা শুনে রাজা খেপে গিয়ে বলল, কি আজে বাজে বকছ? হেকিম রুয়ন আমাকে রোগের কষ্ট থেকে বাঁচিয়েছে, তাকে যদি আমার সকল সম্পদও দিয়ে দেই তারপরও তা হবে সামান্য প্রতিদান। বোঝা যাচ্ছে তুমি তাকে হিংসা করছ, তাই চাচ্ছ হেকিমকে যেন আমি সহ্য করতে না পেরে হত্যা করি এবং শেষে অনুতপ্ত হই। চতুর মন্ত্রী তারপরও বলল, কিন্তু হুজুর, আমি কখনোই আপনার ভালো ছাড়া মন্দ চাই না। আমি তারপরও বলব হেকিম রুয়ন আপনার জানের দুশ্মন, আপনি যদি তাকে না মারেন সে আপনাকে মেরে ফেলবে।
মন্ত্রীর এই চাতুর্যপূর্ণ কথায় রাজা ভড়কে গেল, ভাবতে শুরু করল বাদশাহ। একটু পরে মন্ত্রীকে বলল, তুমি হয়তো ঠিকই বলছ, কেননা হেকিম বেশ শক্তিশালী মানুষ, যত সহজে আমার কঠিন রোগটা সারিয়ে ফেলল তত সহজেই আমাকে মেরেও ফেলতে পারে। বাদশাহর কথায় মন্ত্রী খুশি হল, সে ভাবল তার কথায় তাহলে চিড়া ভেজেছে। বাদশাহকে বলল, খুশি হলাম হুজুর আমার কথা কানে তোলার জন্য। বাদশাহ সাথে সাথে আদেশ জারি করল হেকিম রুয়নকে ডেকে আনার জন্য। হেকিম তো কোনো চিন্তাভাবনা ছাড়াই এসে হাজির।
বাদশাহ বললেন, জানেন হেকিম কেন আপনাকে ডাকা হয়েছে? হেকিম বলল, না কেন? বাদশাহ রেগে মেগে বলল, তোমাকে হত্যার আদেশ দিতে ডেকেছি। হেকিম বিস্ময়ের সাথে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে হত্যা? কিন্তু কেন, কি দোষ করেছি আমি? বাদশাহ বলল, তুমি ভালো করেই জানো তুমি একটা গুপ্তচর, আমাকে হত্যা ষড়যন্ত্র করছ। বলতে বলতে জল্লাদকে ডাকা হল। হেকিম কাঁদতে কাঁদতে বলল, হে মহারাজ, আমার আকর্ষণীয় পুরস্কার কি এটা? বাদশাহ বলল, আমি যদি তোমাকে না মারি তুমি তো ঠিকই আমাকে মেরে ফেলবে। জল্লাদ হেকিম রুয়নের কাছাকাছি এসে বাদশাহর আদেশের জন্য অপেক্ষা করতে লাগল। হেকিম মাটিতে পড়ে বলতে লাগল, হে বাদশাহ, রহম করো, আমাকে মেরো না, আমি নির্দোষ।
বাদশাহ কান দিল না, জল্লাদকে আদেশ দিতে যাবে। ঠিক সে সময় বাদশাহর কাছের কেউ একজন বলল, হেকিমকে ছেড়ে দিন। বাদশাহ চিৎকার করে বলে উঠল, দেখনি ও কিভাবে পোলো খেলার লাঠি আর বল দিয়ে আমার কঠিন রোগ সারিয়ে তুলেছে? এখন সে কি আমার হাতে এক গোছা ফুল দিয়ে তার গন্ধ শুঁকিয়ে আমাকে মেরে ফেলতে পারবে না? হেকিম বুঝতে পেরেছে যে বাদশাহ তার সিদ্ধান্ত পাল্টাবে না। সে রাজার দিকে তাকিয়ে বলল, মৃত্যুর জন্য আমি প্রস্তুত, তবে মরার আগে একটা আবদার আছে আমার। আমাকে অনুমতি দিলে আমি একটু বাসায় গিয়ে ওসিয়ত করে আমার মূল্যবান বইগুলো আপনাকে উপহার দিতে চাই। বাদশাহ বলল, মূল্যবান বই? কি বই?
হেকিম বলল, বিস্ময়কর বই, জাদুর মতো, অনেক কাজে দেবে। আমার মৃত্যুর পর বইটি খুললে বাঁ পাশে যে পৃষ্ঠাটি পড়বে ওই পৃষ্ঠার তিনটি লাইন পড়বেন, দেখবেন আমার কাটা মাথা কথা বলছে, আপনি যাই জানতে চাইবেন জবাব পাবেন। রাজা এবার সম্মত হল। হেকিম বাদশার পেয়াদার সাথে বাসায় গিয়ে তিন দিন পর প্রাসাদে ফিরে এল, হাতে তার পুরনো একটা বই আর একটা বাটি। বাটিতে ভর্তি ছিল ধুলামাটি। তিনি বড় একটা পাত্র চাইলেন। বইটা বাদশার হাতে দিয়ে বাটির ধুলা পাত্রটাতে খালি করে বললেন, ওই তস্তরিতে আমার কাটা মাথাটা রাখবেন, যে ওষুধটা আমি তস্তরিতে দিয়েছি ওই ওষুধ আমার কাটা মাথায় লাগাবেন যাতে রক্ত বন্ধ হয়ে যায়। তারপর বই খুলে বাঁ পাশের পৃষ্ঠার তিন লাইন পড়বেন, এরপর আমার কাটা মাথার কাছে যে প্রশ্নই জানতে চাইবেন জবাব পেয়ে যাবেন।
রুয়ন বইটির দিকে একবার তাকালেন, পৃষ্ঠা উল্টাতে চাইলেন, কিন্তু দেখলেন পৃষ্ঠাগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। আঙুল মুখে নিয়ে ভিজিয়ে পৃষ্ঠা উল্টাতে চাইলেন, পাঁচটি পৃষ্ঠা খুলল, কিন্তু সেগুলোতে কোনো লেখাই ছিল না। বাদশাহ হেকিমের দিকে তাকিয়ে বলল, এখানে তো দেখছি কোনো লেখাই নেই, সাদা পৃষ্ঠা। হেকিম বলল, হুজুর আরও উল্টান। বাদশাহ এবার নিজের জিহ্বায় আগুন লাগিয়ে ভিজিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে দেখল, কোনো লেখাই নেই। কিছু একটা বলতে চাইল, কিন্তু হঠাৎ রাজা মাথা চক্কর দিয়ে ঘুরতে লাগল। তার চেহারা রং পাল্টে গেল, শ্বাসকষ্ট দেখা দিল, চিৎকার করে উঠেই মাটিতে লুটিয়ে পড়ল।
শ্রোতাবন্ধুরা, রাজা কেন মরে গেল বলতে পারেন? যে কারণেই মরুক না কেন, জনগণ বলাবলি করতে লাগল, বাদশাহ যদি হেকিমকে মারবার সিদ্ধান্ত না নিত তাহলে রাজাও মরত না। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum. İrani İslamakan hanrapetutyan zayni hayeren radyo jam neklesum.